जय निताई, जय गौर, जय श्री राधा। আমরা প্রতিদিন শ্রবণ করে আসছি শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। কিন্তু আজ ভক্তদের ইচ্ছাতে আমরা এই অহোই অষ্টমী প্রসঙ্গে শ্রবণ করব বা এই অহোই অষ্টমী এটা একটা পৃথক তিথি, অনেক পুণ্য তিথি নিঃসন্দেহে। আর যেটাকে পুণ্য আবির্ভাব তিথি বলা হয় সেটা কিন্তু এটা নয়, কিন্তু কিছু কিছু পণ্ডিতেরা তারা বলেন যে আজকের এই তিথিটা হচ্ছে পুণ্য আবির্ভাবের তিথি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমাদের দার্শনিক আচার্য শ্রী শ্রীল শ্রী জীব গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন একাদশস্য চৈত্র পৌর্ণমাস্যাম অরিষ্ঠাবাদহ, যখন একাদশস্য ভগবান শ্রীকৃষ্ণ কেবলমাত্র 11 বৎসর বয়সে অরিষ্ঠাসুরকে বধ করেছিলেন, কোন দিনে? চৈত্র পৌর্ণমাস্যাম অরিষ্ঠাবাদহ, একদম ক্লিয়ার, পরিষ্কার কথা। চৈত্র মাসের পূর্ণিমার দিনে অরিষ্ঠাসুর বধ করেছে। শ্রীল সনাতন গোস্বামীপাদ তার টিকার মধ্যে আরো সুন্দরভাবে বর্ণনা করে বলছেন যেদিন অরিষ্ঠাসুর বধ হয়েছিল সেই দিনই এই কুণ্ডোদ্বয়, অর্থাৎ শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের আবির্ভাব হয়, প্রাকট্য তিথি। পরিষ্কার বলেছে, কিছু কিছু মূর্খ পণ্ডিত তারা গোস্বামীগণের আদর্শকে মানে না, যা আসে তাই বলে। কলিকালে তাদের প্রভাব অনেক বেশি, কিছু বললে হেতু বিপরীত, লাইভ টেলিকাস্ট হচ্ছে, বলবে কি বলছে। মূর্খ পণ্ডিত মানে কি? এই সংস্কৃতের অল্প স্বল্প জ্ঞান নিয়ে কিছু মুখস্থ করা বিদ্যা, শোনা কথা, সেগুলোকে বলে প্রত্যেককে ভ্রমিত করে। আরে গোস্বামীগণের কলম কলমকে একটু ফেরবদল করার কারো কোনো অধিকারই নেই, আমি তো নিজের কথা বলছি না। শাস্ত্রম প্রমাণম অমলম, শাস্ত্রের সিদ্ধান্তটাকেই মানতে হবে। আমাদের আচার্যগণ যা বলেছেন সেটাই আমাদের গ্রহণীয়। আমি বড় সাধু হলাম মানে কিছুই বলবো সেটা গ্রহণযোগ্য নয়। হরিভক্তি বিলাসে বলছেন এই যে অহোই অষ্টমী তিথি, যে আজ এই তিথিতে স্নান করলে পর ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা প্রাপ্ত হওয়া যায়, যা আমরা ক্রমান্বয়ে অদ্যকার দিনের কথাতে শ্রবণ করব। এই অহোই অষ্টমী, এই যে আজকে তিথি, এটাকে অহোই অষ্টমী বলা হয়, বহুলা অষ্টমী বলা হয়, বিকল্প নাম। অহোই মাতা বলে একজন দেবী আছে। একবার স্বামী স্ত্রী দুজনে অহোই মাতার কাছে ব্রত রাখলেন, প্রার্থনা করলেন, হে মাতো, আমাদের সন্তান নেই, আপনি আমাকে এই আশীর্বাদ করুন আমরা যেন সন্তান প্রাপ্ত হই। অহোই মাতা বললেন, আরে তোমরা রাধা কুণ্ডে স্নান করলে পর তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ, তারা উভয়ে রাধা কুণ্ডে স্নান করলে পর তাদের সন্তান তারা প্রাপ্ত। এখনো দেখবেন এই দেশীয় যারা পুরাতন ব্রজবাসীরা রয়েছে তারা কি করেন, স্বামী স্ত্রী দুজনে নিজের নিজের হাত স্পর্শ করে হস্তে হস্তে মিলিত করে রাধাকুণ্ডে ডুব দেয়। রাধাকুণ্ডে স্নান করা তো সবসময়ের জন্যই মহা মহাপুণ্য, মহা মহা ফল প্রাপ্ত, এতে কোনো সন্দেহ নেই, আমি কারো বিরোধ বলছি না, কিন্তু সিদ্ধান্ত আমাদের আচার্যগণ যেটা বলেছেন সেটাই ঠিক। জীব গোস্বামী সনাতন গোস্বামীর থেকে সিদ্ধান্ত বিদ আর কে হবে। হরিভক্তি বিলাসে বলছেন, এই বহুলা অষ্টমীতে কেউ যদি মনের ইচ্ছা পরিপূরণ করার জন্য রাধা কুণ্ডে স্নান করে তার সর্ববিধ মনস্কামনা পূর্ণ হবে। যাদের সন্তান সন্ততি হয় না তাদেরও প্রভুর কৃপায় সন্তান প্রাপ্ত হবে, কিন্তু যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত তারা তো রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি ছাড়া কিছুই আকাঙ্ক্ষা করেন। তো আজ হচ্ছে বহুলা অষ্টমী, টুডে বহুলা অষ্টমী আর নট অ্যাপেলিয়ান্স ডে। তাহলে আমরা তার প্রসঙ্গটা শ্রবণ করি। একদা ভগবান শ্রীকৃষ্ণ অনেক অসুরকে বধ করেছিলেন এই ব্রজে, বড় বড় অসুর, তাদেরকে দেখলে দেবতারা পর্যন্ত ভয়ভীত হয়। ঠিক এই সন্ধ্যাবেলায় অরিষ্ঠাসুর, দেখতে ষাঁড় ষণ্ড, গোবিন্দ গোচারণ থেকে ফিরে এসে স্নান আদি কৃত্য করে সখাদের সঙ্গে হাসি মজা করছে। অকস্মাৎ এই অরিষ্ঠাসুর যেন এই পৃথিবীকে বিদীর্ণ করতে করতে বিকট শব্দ করতে করতে ব্রজভূমিতে এসে উপস্থিত, এমনই তার হেরেসা রব, ভয়ঙ্কর শব্দ ব্রজের সমস্ত গাভী পশু পক্ষী ব্রজবাসীগণ তারা ইতস্তত ছোটাছুটি আরম্ভ করল ভয়। সকলে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করলেন, কানাইয়ের শরণ গ্রহণ করল। হে কানাই তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো, পাহি মাম পাহি মাম, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, সমস্ত ব্রজবাসীরা বলছে। এই ষাঁড় মানে অরিষ্ঠাসুর ষাঁড়ের রূপে রয়েছে, বিশাল কায়, অনেক বিশাল শরীর তার। সে ক্রোধ প্রকাশ করছে কেমন ভাবে, পা দিয়ে ভূমি খনন করছে, মাটি যেন তুলে ফেলে দিচ্ছে, শিং দিয়ে মাটিকে উতলিয়ে দিচ্ছে, লেজটা এমন ভাবে উঁচু করেছেন, নাড়াচ্ছেন যেন মেঘ রাশি ইতস্তত হয়ে যাচ্ছে। তাহলে কত বড়, যার লেজটা মেঘে গিয়ে ঠেকেছে, এমনই ভয়ঙ্কর সেই অসুর। প্রধান্বিত নেত্রে চতুর্দিকে দেখছেন, কোথায় সেই কানাই, আমি তাকে আজ হত্যা করব। পতন্ত কালত গর্ভা স্রবন্তি স্ম ভয়েন বৈ নির্বিশন্তি ঘনাজস্য প্রকুদ্ধ চল সংখয়া। তার সেই গর্জনধ্বনি শ্রবণ করে গর্ভবতী মায়েরা যেন নিজেদের সন্তানের জন্ম দিয়ে দেয়। তার সেই ধ্বনি শুনে ব্রজের সমস্ত সকলেই ভয়বিহ্বল হয়ে কানাইয়ের শরণ গ্রহণ করেছে। আর মাঝে মধ্যে বীরত্ব প্রদর্শন করে কি করছেন, মলমূত্র ত্যাগ করছে। ব্রজে যেন একেবারে ত্রাহিমাং ত্রাহিমাং অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্ঠাসুরের সম্মুখে আর দুই হাতে তালি দিয়ে তাকে নিজের দিকে আকর্ষণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাকে অরিষ্ঠাসুরকে তাচ্ছিল্য বোধে একটি বাম হস্তটি এক সখার স্পন্দে রাখ কাঁধে রাখ। এই দৃশ্য দেখে প্রচন্ড ভয়ঙ্কর শক্তিশালী অরিষ্ঠাসুর আরো ক্রোধিত হল, শিং দুটিকে সোজা করে অতি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে যে শ্রীকৃষ্ণকে হত্যা করবে, পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। সে কানাই অত বড় ষণ্ড অরিষ্ঠাসুরকে কি করলেন, দুই হাত দিয়ে ধরে সেটাকে মোচড়াচ্ছে, দিয়ে এমন ভাবে ধাক্কা মারলেন, অত বিশাল কায় পর্বত তুল্য, তার শক্তিও তেমন। কানাই একটু পীড়াচ্ছলে খেলা করে খানিকক্ষণ সময় নষ্ট করে তাকে রাগ করে দূরে ছুড়ে দিয়েছেন, বলছেন 28 হাত দূরে গিয়ে সেই পাহাড়ের মতো বৃহৎ কায় বিশিষ্ট অরিষ্ঠাসুর ভূমিতে পড়ে। এবারে এই অরিষ্ঠাসুরের শরীর থেকে ঘর্মবিন্দু অর্থাৎ ঘাম বেরোতে লাগল। আরো ক্রোধিত হয়েছে এবং এমনই এমন ভাবে নিঃশ্বাস নিচ্ছে, সেই নিঃশ্বাসের শব্দটাই সহ্য করা মুশকিল, ভয়ঙ্কর শব্দ। আবার উঠে যুদ্ধ আরম্ভ হল। তো যুদ্ধ যখন আরম্ভ হচ্ছে কেমন বলছে, কেমন গজ প্রতি গজম যথা, ভগবান সিং দুটোকে ধরেছেন অরিষ্ঠাসুরে। শ্লোকে কি বলছেন, গৃহীত্বা শৃঙ্গয়স্তং বা অষ্টাদশ পদানি স প্রত্যপবাহ ভগবান গজ প্রতি গজম যথা। গৃহীত্বা সিং দুটিকে ধারণ করেছেন, পরে অনেকক্ষণ মোচড়িয়ে তাকে একেবারে ক্লান্ত করে অষ্টাদশ পদানি স আঠারো আঠারো পা তিনি দূরে ফেলে দিলেন। শুকমণি বলছেন, প্রিয় পরীক্ষিত, এমন যুদ্ধ কেমন গজ প্রতিগজম যথা, যেমন দুটি হাতি যুদ্ধ করে, তাদের মধ্যে সুড়ে সুড়ে ধাক্কা, আবার একজনকে আরেকজন ঠেলে নিয়ে যায়, আবার একটি হাতি অপর হাতিকে ঠেলে নিয়ে যায়, ঠিক সেই প্রকার দুই গজের যেমন যুদ্ধ হয় ঠিক সেই রকম। অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাকে আবার যেমন মুচড়ে যখন ফেলে দিলেন, প্রভু সিং দুটোকে ভেঙে তার পেটের মধ্যে ঢুকিয়ে তাকে হত্যা করলেন। বলরিষ্ঠাসুর মর্দন ভগবান কি জয়। এবারে এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল সংবাদ। এটা এই যে এখন যে প্রসঙ্গটি আমি বলতে যাচ্ছি, এটা শ্রীমৎ ভাগবতে নেই, আদি বরাহ পুরাণের মধ্যে দেখা যায় ও গর্গ সংহিতার মাধুর্য খন্ডেও পাওয়া যায়। এই অরিষ্ঠাসুর কে ছিলেন? এই অরিষ্ঠাসুর ছিলেন দ্বিজসত্তম, অতি উত্তম ব্রাহ্মণ ছিলেন, বরতন্তু নাম। দেবগুরু বৃহস্পতির নিকটে তিনি যখন বিদ্যা অধ্যয়ন করছিলেন, গুরুদেবের সম্মুখে পদবায়ু ত্যাগ করলে পর গুরু বৃহস্পতি তাকে অভিশাপ দিয়ে দেন, যা তুই ষাঁড় হয়ে যায়। তাই সে ষাঁড় হয়েছে, অরিষ্ঠাসুর হয়েছিল, আরো অনেক ঘটনা রয়েছে। তখন এই অরিষ্ঠাসুর যখন প্রভু বধ করলেন, ব্রজের সকলেই জানতে পারলেন, রাধারানী সহ সখীরাও এই খবর জানতে পারল, সমস্ত সখী সহ রাধারানী তারা গোবিন্দকে বলছেন, দেখো তুমি আর আমাদের সঙ্গে মেলামেশা করতে পারবেন, কেন কি ব্যাপার? বলছেন, না তুমি একজন সনাতন ধর্ম অবলম্বী পুরুষ হয়ে তুমি কিনা গোবধ করলে, এটা তো হিন্দু সনাতন ধর্মে নিষিদ্ধ, সুতরাং তুমি গোবধ করে পাপের ভাগ গ্রহণ করেছ, সুতরাং তুমি পাপী। ভগবান শ্রীকৃষ্ণ ঈষৎ হেসে বলছেন, হে সখীগণ, এ তোমরা কি বলছ, আমি কেন গোবধ করব, আমি কেন গোহত্যা করব? ও তো অরিষ্ঠাসুর ছিল, অরিষ্ঠ নামক অসুর ছিল, আমি তাকে বধ করেছি। বলছেন, না কোথায় তুমি তাকে বধ করেছ, কিছুই হোক, অসুর হোক বা কিছুই হোক, সে তো গো প্রজাতির মধ্যে ছিল, সুতরাং তোমার পাপ হয়েছে, তাই পাপীর সঙ্গ করলে আমরাও সেই পাপ আমাদেরকেও স্পর্শ করব। এগুলো লীলা, ভগবান ভগবানের মধ্যে কখনো পাপ প্রবেশ করতে পারেই না, লীলাতে অনেক কিছু হয়ে থাকে। ভগবান শ্রী গোবিন্দ তিনি সখীদের এবং শ্রীমতী রাধারানী জীবকে বোঝানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু তারা বুঝতে চায় না। তারা বলছে না না তোমার ওই সমস্ত যুক্তি আমরা শুনতে চাই। পরিষ্ঠা সূত্র গোয়ের মধ্যে পড়ে, ষাঁড়, সুতরাং গোয়ের মধ্যে পড়ছে, সুতরাং তুমি গোহত্যা করেছ। আমরা তোমার সঙ্গে কোনো অবস্থাতেই কথাও বলবো না, মেলামশা তো অনেক দূরের কথা। গোবিন্দ বিপদে পড়লেন, আরে আমাকে ভালো মন্দ এনে এনে এরা খাওয়ায়, আর এখন যদি কথা বলা মেলামেশা বন্ধ করে যায় তাহলে তো আমার ভালো মন্দ খাওয়াটা কে দিবে। আর মায়েদের মাথায় বা মহিলাদের মাথায় যদি কোনো একটা বুদ্ধি মাথায় আটকে গেল তাহলে সেটা ভালো হোক খারাপ হোক বলবে এটাই ঠিক। সখীরা নিজেদের জেদকে ছাড়তে পারল। গোবিন্দ বললেন, দেখো তোমাদের সঙ্গে আমি তর্কে পেরে উঠব না, তোমরা কোনো যুক্তি শাস্ত্র জ্ঞান কিছুই মানো না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় গোহত্যা করেছি, এখন আমি কি করলে তোমরা আমাকে তোমাদের সাথে নেবে? সখীরা চিন্তা করে রাধারানী বললেন, ঠিক আছে তুমি এই পৃথিবীতে যত যত তীর্থ আছে সেই তীর্থে তীর্থে তুমি স্নান করে এলে পর তোমার সমস্ত পাপ রাশি ধুয়ে যাবে, তুমি নিষ্পাপ হবে, তখন আমাদের সাথে মিশবে। গোবিন্দ ঈশ্বর হেসে বলছেন, ও এই কথা, ঠিক আছে আমি এখনই চললাম, সব তীর্থে তীর্থে স্নান করে আসছি। গোবিন্দকে আবার, কানাইকে আবার এই ব্রজগোপীরা অত সহসা বিশ্বাস করত না। অন্যান্য সখীরা উপহাস করে বলছেন, আরে তোমার কোনো ঠিক আছে কোন খালের থেকে বিলের থেকে ডুব দিয়ে এসে বলবে যে আমি সব তীর্থে স্নান করেছি? আমরা ও বিশ্বাস করব। বলছেন, তাহলে কি উপায়, তোমরা কি আমার সাথে সাথে ঘুরবে? বলছেন, না তাও সম্ভব, তবে হ্যাঁ তোমার মধ্যে অনেক শক্তি আছে, তোমার মধ্যে অনেক গুণ আছে, আমরা তা অনেক লীলাতে দেখেছি, কত অসুর মারণ, গিরিরাজ ধারণ, কালীয় নাগ বধ ইত্যাদি ইত্যাদি, দাবানলদের অগ্নি সকল ভক্ষণ। সুতরাং তুমি এই স্থানে, তখন এই এই স্থানেই লীলা চলছে, তুমি এই স্থানে যদি একটি তীর্থ তৈরি করে সমস্ত তীর্থগণকে সেখানে আমাদের সম্মুখে আবাহন করে যদি দেখাও এবং সেই জলে যদি স্নান করো তাহলে আমরা মনে করব যে তোমার সমস্ত পাপ নষ্ট হয়েছে। বলছেন, এটা চাইছো, ঠিক আছে তাই হোক। তা ভগবান তিনি কি করলেন, বাম পদে বাম চরণের গোড়ালি দিয়ে একটি পদাঘাত করলেন, এটাই শ্যামকুণ্ড তৈরি হচ্ছে। পদাঘাত করলেন, বিশাল বড় গর্ত হয়ে গেল, কুণ্ড সৃষ্টি হল। শ্রী গোবিন্দ সমস্ত তীর্থগণকে স্মরণ করলেন, সমস্ত তীর্থ সমূহ, নদ নদী সাগর সমূহ নিজেদের মূর্তিতে দর্শন দিয়ে করজোড় করে বলছেন, হে ভগবান, হে পরমেশ্বর, আপনি আমাদেরকে চিন্তন করেছেন, আমরা আপনার সেবায় উপস্থিত হয়েছি, বলুন আমরা আপনার কি সেবা করতে পারি? তো সম্পূর্ণ ঘটনাটি বললেন, বলে বলছেন, আমার সখীরা আমাকে বিশ্বাস করছে না যে আমি তীর্থে তীর্থে গিয়ে স্নান করে আসবো কি না। সমস্ত সখীরা অবাক হয়ে দেখছে, রাধারানী তো রয়েছেন, বলছেন তাহলে প্রভু আমরা কি করব। বলছেন এই আমার দ্বারা সৃষ্ট এই কুণ্ডে তোমরা জল রূপ ধারণ করে এখানেই থাক এবং আমি তাতেই স্নান করব। তা শ্যামকুণ্ডে কোন কোন তীর্থ উপস্থিত হয়েছিল, বিশেষ কয়েকটি তীর্থের নাম আমরা শ্রবণ করি। বলছেন এই শ্যামকুণ্ডে লবণ সমুদ্র উপস্থিত হয়েছিল, সাথে সাথে ক্ষীর সমুদ্র, লবণ সমুদ্র এবং ক্ষীর সমুদ্র উপস্থিত হয়েছিল। অমর দীর্ঘিকা তিনি এসেছিলেন, সোন নদী তিনিও শ্যামকুণ্ডে এসেছিলেন, গঙ্গা যমুনা সরস্বতী নদী ভাদ্রপর্ণী সমস্ত তীর্থদের রাজা পুষ্কর রাজ তিনি এসেছিলেন, গোদাবরী তিনি এসেছিলেন, সরজু নদী যা অযোধ্যাতে তিনিও এখানে প্রকট হয়েছিলেন, প্রয়াগরাজ অর্থাৎ ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ তারাও এসে উপস্থিত হয়েছিলেন, রেবা তীর্থ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পরিষ্কার বঙ্গ ভাষা হচ্ছে পৃথিবীতে যত যত তীর্থ আছে সব শ্যামকুণ্ডে তারা বাড়ি অর্থাৎ জল রূপ ধারণ করে কুণ্ডটি পরিপূর্ণ হয়েছে। সমস্ত সখীদের গোবিন্দ বললেন এহে সখীগণ, এহে রাধে, দেখলে তো সমস্ত তীর্থ এখানে এসেছে। বলছেন হ্যাঁ, এবার তুমি স্নান করলে অতি অবশ্যই গোহত্যা জনিত পাপ থেকে নিষ্কৃতি লাভ করব। গোবিন্দ তৎক্ষণাৎ সমস্ত তীর্থের জল কুণ্ডে পরিপূর্ণ হওয়াতে তিনি সর্বসমক্ষে স্নান করে তিনি উঠে সখীদের বলছেন আমি এবার পাপ থেকে মুক্ত হলাম। হ্যাঁ হ্যাঁ, এবার পাপ থেকে মুক্ত হয়ে, কারণ আমরা সচক্ষে দেখেছি সমস্ত তীর্থগণ এখানে প্রকট হয়েছে। গোবিন্দ বলছেন ঠিক আছে, তাহলে হে সখীগণ তোমরাও এই কুণ্ডে স্নান করে তোমরাও অনেক পুণ্য কামাই কর, পুণ্য প্রাপ্ত হও। সখীরা তারা বলল না না, তোমার ওই কুণ্ডে আমরা স্নান করলে আমাদের মধ্যে আবার ওই গোহত্যাজনিত পাপ আমাদেরকে স্পর্শ, তোমার ওই কুণ্ডে আমরা স্নান করব, তোমার সব পাপ তোমার এই কুণ্ডের জলে তুমি ধুয়ে ফেল। সিদ্ধান্তের কথা শুনে দে, এটা তো লীলা, লীলাতে এটা বলছে। এক তো সমস্ত তীর্থ যেখানে উপস্থিত হয়েছেন সেটা তো মহাতীর্থ, আবার গোবিন্দ যাতে অবগাহন করেছেন সেটা তো মহা মহাতীর্থে পরিণত, এটা লীলা ক্ষেত্রে বলা হয়েছে। অনেকে ভাবে তাহলে ওই কুণ্ডে স্নান করা ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং অপরাধজনক কথা। গোবিন্দ যেখানে স্নান করেছেন সেটা মহা মহাতীর্থে পরিণত হয়েছে, কিন্তু সখীরা ব্যঙ্গোক্তি করেছে উপহাসমূলক, না না তোমার ওই কুণ্ডের জলে আমরা স্নান করি। সমস্ত সখীরা শ্রীমতী রাধারানী জীবকে বললেন হে রাধে, যখন আমাদের শ্রীকৃষ্ণ যখন নিজের কুণ্ড তৈরি করেছে, এই কুণ্ডের নাম তো আজ থেকে কৃষ্ণ বা শ্যামকুণ্ড নামে অভিহিত, সুতরাং হে রাধে তুমিও একটি কুণ্ড তৈরি করো, আমরা তোমার সহযোগী থাকব এবং সেটা রাধা কুণ্ড নামে লোকের কাছে পরিচিতি লাভ করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণাঘাতে যে কুণ্ড উৎপন্ন হলো সেটা শ্যামকুণ্ড বা কৃষ্ণকুণ্ড। বল শ্রী শ্রী শ্যামকুণ্ড কি জয়। রাধারানী তখন কি করলেন, নিজের কঙ্কন দ্বারা একটি কুণ্ড খনন করা আরম্ভ করল সমস্ত সখীদের সহযোগে। রাধারানীর সখী তো অনন্ত, কোটি কোটি, অগণিত। একটি কুণ্ড তৈরি করলেন, দেখতে দেখতে সমস্ত সখীদের সহযোগে এক বিশাল কুণ্ড তৈরি হল, কিন্তু জল নেই। শ্রী গোবিন্দ তিনি বসে আছেন নিজ সখাদের সাথে, সখীরা তো একেবারে, আরে মেয়েদের দ্বারা একটা কঠিন কাজ করা তো কষ্টদায়ক, কষ্টপ্রদ। গোবিন্দ তাদের কষ্ট দেখে হাসিচ্ছলে, রহস্যচ্ছলে বলছেন, বেশ হয়েছে কুণ্ডটা, আরে আরেকটু গর্ত করো, আরেকটু গর্ত করো, মানে বেশি করে পরিশ্রম করো। সখীরা ঘেমে তো করতর অবস্থা, যা অনেক কষ্টে কুণ্ড তো নির্মাণ হলো, কিন্তু জল নেই। গোবিন্দ বলছেন, দেখো দেখতে দেখতে অনেক রাত্র হয়ে এলো, পূর্ণিমার রাত, আর আজ কৃষ্ণপক্ষের, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, দুটোর মধ্যে কত তফাৎ। এটা অহোই অষ্টমী, সেটা হচ্ছে চৈত্র মাসের পূর্ণিমার দিন, পূর্ণ চন্দ্রের প্রকাশ রয়েছে আকাশ, চতুর্দিক একদম পরিষ্কার দেখা যাচ্ছে। গোবিন্দ বলছেন, দেখো অনেক রাত্র হয়েছে, তোমরা কোথায় জল পাবে, পাশাপাশি তৈরি হয়েছে তো। বলছেন, আমার এই কুণ্ড যদি কেটে দাও মাঝখান থেকে, তাহলে এই জল হতে যাবে। বলছে, না না, তোমার ওই পাপ বিধৌত জল আমরা আমাদের রাধের কুণ্ডে, রাধারানীর কুণ্ডে ঢোকাব। বলছেন, জল পাবে কোথায় গো? বলছেন, কেন এই মানসী গঙ্গা, ওখান থেকে আমরা নিয়ে আসবো। আরে বিশাল এক কুণ্ড, সেটা এই 4 কিলোমিটার দূর থেকে সেই মানসী গঙ্গা থেকে বয়ে বয়ে জল এনে কি পূর্ণ করা সম্ভব? কোনোদিন না। তথাপি জেদ এবং চেষ্টা দুটোই করল, সমস্ত সখারা তারাও সখীদের সঙ্গে উপহাস করতে লাগলো, আরে তাড়াতাড়ি যাও, দেখি তোমাদের কুণ্ডটা কেমন হয়, আমরাও একটু করে না হয় তোমাদের প্রসাদি জলে স্নান করে শুদ্ধ হব। সখীরাও তো এক একজন, তারাও কম না, তারা বলছে, আমরা ঠিকই আমাদের রাধারানীর কুণ্ডে জল পূর্ণ করতে পারব, 4 কিলোমিটার দূরের থেকে জল নিয়ে এসে দেয় আর নিচে চলে যায়। এমনি কঙ্কন কুণ্ডের নিচে পূর্বের থেকেই বোধ হয় রাধারানীর কৃপায় এমন একটি দিব্য এবং গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, যে কোথা থেকে জল আসে এটা কেউ বলতে পারে। আমি 2 বার কুণ্ড সংস্কার দেখেছি, এই যে কঙ্কন কুণ্ডটাই হচ্ছে মেন, এই যে রাধা কুণ্ড বিশাল দেখছেন, কিন্তু মা জাহ্নবার ঘাটের দিকটাই, সেদিকে একটি ওর ভেতরে আরেকটি কুণ্ড আছে, সেটাকে কঙ্কন কুণ্ড বলা হয়, রাধারানী কঙ্কন দিয়ে করেছিলেন তাই কঙ্কন কুণ্ড। এই কিছু পূর্বে দাসগোস্বামী পাদের সময়ে কোনো এক ভক্ত, তিনি হিমালয়ে বদ্রিক আশ্রমে, হিমালয়ে বদ্রী নারায়ণে তিনি ভগবানকে দণ্ডবতী দিচ্ছিলেন, অনেক ধনাঢ্য, অনেক অর্থ আছে। বদ্রীনাথের নিকটে গিয়ে নিত্যপ্রতি বলেন, হে ভগবান, তুমি তো আমায় অনেক অর্থ দিয়েছ, আমি আমার মন অনুসারে সর্বত্র সেবাও করি, কিন্তু তুমি যদি আমায় কিছু আদেশ করতে, তাহলে আমি তোমার সেই সেবাটা করতে পারতাম। ভগবান বদ্রী বিশাল, বদ্রী নারায়ণ সেই ভক্তকে স্বপ্নাদেশ করলেন, বলছেন, তুমি চলে যাও ব্রজে, এবং সেখানে গিয়ে দেখবে কঙ্কন কুণ্ডের পাশে এক দিব্য আমার ভক্ত ভজন করে, তার নাম রঘুনাথ দাস। তুমি আমার সেই কুণ্ডটিকে, আমার রাধারানীর কুণ্ডটিকে বৃহৎ আকারে সংস্কার করে দাও। দাসগোস্বামী পাদকে বললে, দাসগোস্বামী পাদ বললেন, যখন ভগবানই তোমাকে আদেশ করেছে তাহলে তুমি সেই শুভ কার্য করো, পরে বড় হয়। আর এই শ্যামকুণ্ডের মধ্যেও আরেকটি কুণ্ড আছে, সেটা হচ্ছে বজ্রনাথ কুণ্ড, সেটাও দেখা যায়। সেটা কিন্তু ছোট, খুব ছোট না, অনেক বড়ই, কিন্তু বর্তমানে যে কুণ্ড আছে তার চার ভাগের এক ভাগ বা তিন ভাগের এক ভাগ হবে। দুটি কুণ্ড আছে, বজ্রনাথ কুণ্ড নাম দেওয়া হয়েছে। কেন? বজ্রনাথ যখন মথুরা প্রদেশের রাজা ছিলেন, পরীক্ষিত মহারাজ প্রায়শ আসতেন। এই পরীক্ষিত মহারাজ এবং বজ্রনাথ তারা দুজনে মিলে এই ব্রজের অনেক অনেক প্রভুর লীলা ক্ষেত্রগুলিকে প্রথম সংস্কার করে। কালে কালে আবার এগুলো সব লুপ্ত হয়ে যায়, আমাদের আচার্য গণেরাই, গোস্বামী গণেরাই আবার সেগুলোকে জন ভক্তদের সামনে পুনঃ প্রকট করে। এই করতে করতে অনেক রাত হয়ে গেল। মানসী গঙ্গা থেকে জল এনে পূর্ণ করা এটা অসম্ভব। সখীরা একেবারে ক্লান্ত শ্লান্তা হয়ে তারা সেই কাজ বাদ দিয়ে দিল, না এ সম্ভব না, আমরা বরঞ্চ কৃষ্ণেরই শরণাপন্ন হই। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, দেখো তোমার জল আমরা নেব, তো তুমি যেমন এই এই তীর্থগুলিকে তুমি ডেকেছিলে, তো তুমি তো আমাদেরকে খুব ভালোবাসো, তা আমাদের জন্য এতটুকু করতে পারবে না। যখন দেখলো কোনো দিক থেকে আর কোনো কিছু হচ্ছে না, তখন কৃষ্ণের শরণ, তুমি আমাদের তো খুব ভালোবাসো, তা তুমি ওই তীর্থগুলিকে আবার ডাকো না। আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত হার মানলে তো, আর না মেনে না পেরে আর কি করবেন, হ্যাঁ আমরা হারই মানলাম। অকস্মাৎ শ্রীকৃষ্ণ এই সমস্ত তীর্থ সমূহকে যখনই স্মরণ করলেন, তারা আবার মূর্তিমন্ত হয়ে দর্শন দিলেন। যখন দর্শন দিলেন, সমস্ত তীর্থরা এলেন, কিন্তু পুষ্কর রাজ, তীর্থদের রাজা পুষ্কর রাজ, তিনি আসতে বিলম্ব করলেন, অল্প একটু বিলম্ব। পুষ্কর রাজ এসে প্রভুর চরণে প্রণাম করে স্তুতি করতে লাগলেন, বলছেন, হে ভগবান আমার অপরাধ ক্ষমা করুন, কারণ আপনি এমন সময় আমাকে চিন্তন করেছেন যে আমার গুরুদেব বিশ্রাম গেলে আমি সে সময় স্বল্প সময় চরণ সেবা করি, তাই একটু বিলম্ব হলো, প্রভু আপনি আমায় ক্ষমা করুন। ভগবান শ্রীগোবিন্দ তিনি বললেন, দেখো গুরু সেবা মানে আমারই সেবা, সুতরাং তুমি তোমার গুরুদেবের সেবা করছিলে সেটা প্রকারান্তরে আমারই সেবা, ঠিক আছে, এতে তোমার কোনো অপরাধ হয়, বরঞ্চ আমি খুশি হয়েছি। সমস্ত তীর্থগণ কঙ্কন কুণ্ডের মধ্যে বাড়ির রূপ ধারণ করে একেবারে জলে পূর্ণ হয়ে, মহামৃতের মতো জল, মহা অমৃতের মতন জল। সমস্ত সখীরা তারা একত্রিত হয়ে রাধারানীকে নিয়ে অনেক রাত্রে, মধ্যরাত্রে পূর্ণিমার দিনে তারা স্নান করেছিলেন, তাদের খুব আনন্দ হল, ভীষণ ভীষণ আনন্দ হল। অন্তিমে রাধারানী স্বয়ং তিনি শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের যে সঙ্গম স্থল, সেটা রাধারানীর দ্বারাই তিনি এক করে দিলেন, সঙ্গম স্থল তৈরি করে দিলেন। এখনো দেখবেন দুই কুণ্ডের মাঝখানে সঙ্গম স্থান রয়েছে, রাধা এবং কৃষ্ণ কুণ্ডের মিলন। বল কঙ্কন কুণ্ড কি যায়। এখনো কঙ্কন কুণ্ড রয়েছে। এই কঙ্কন কুণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত কুণ্ডটার জল যখন তুলে ফেলা হয় সংস্কারের সময়, এই যে মাজান্নবার ঘাটের দিকে কঙ্কন কুণ্ডের অংশ সেখান থেকে প্রারম্ভ, বড়ই আশ্চর্য যে তার ভেতর থেকে যেন একটা স্বাভাবিকভাবে অনেক দ্রুত গতিতে একটা জলের স্রোত যেন উপরে উঠে আসে, এবং এত ঠান্ডা মনে হবে বরফ গোলা জল। এই জল বন্ধ করা সম্ভব নয়, এটা হচ্ছে রাধারানীর বিশেষ কৃপা। যদি কুণ্ডের জল যদি সেচন করে বাইরে ফেলে দেওয়া হয়, ওই কুণ্ডের জলের জন্য বৃষ্টির অপেক্ষা নেই, ওই জল আপনা আপনি পূর্ণ হয়ে যায় কুণ্ড। তাহলে এই হল রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উৎপত্তি, যা আদি বরাহ পুরাণের মধ্যে বর্ণিত রয়েছে। সেই আবির্ভাবের তিথি কিন্তু আজ নয়, এটা তো অহোই অষ্টমী। আর ওই যে আবির্ভাবের তিথি একাদশস্য চৈত্র পূর্ণ পৌর্ণমাস্যম অরিষ্ট বাধা, চৈত্র মাসের পূর্ণিমা, আমি এটা নিয়ে আন্দোলন করি বছর তিনেক পূর্বে। তারপরে অনেকে শাস্ত্র মানে না, অনেকে মূর্খদের লক্ষ্য করে যা বলে সেটাই ঠিক, কিন্তু অন্তিমে ইসকন সেটাকে প্রাধান্যতা দিয়েছে এবং তাদের জিবিসিতে মিটিং করে রাধাকুণ্ডের আবির্ভাব তিথিকে তারা স্বীকার করেছে এবং আমাদেরকে ইমেলও পাঠিয়েছে। এটা একটা আনন্দের কথা। তা আজ হচ্ছে অহোই অষ্টমী বা বহুলা অষ্টমী। আরে আমার তো এতে কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমি তো জাস্ট যেটা গোস্বামীগণ বলেছেন, আমি ভাগবত অধ্যয়ন করতে করতে অকস্মাৎ যখন আমার দৃষ্টিতে পড়ল তখন আমি এটাকে হাইলাইটস করলাম। এর পূর্বে আমিও তো জানতাম যে আজকের যে তিথি এটাই হচ্ছে কুণ্ড আবির্ভাবের তিথি, কিন্তু তা না, ভুল হতে পারে, ভুলকে সংশোধন করতে হবে, আমি ভুল করেছি বা জানতাম না, সুতরাং যেটা বলেছি সেটাকে যদি আবার সঠিক করে বলি তো এটা তো বৈষ্ণবতা, কিন্তু না, আমি যেটা ভুল করেছি ওটা ঠিক করবো না, তাহলে আমার মান সম্মানে আঘাত হবে, এগুলো সাধু নয়, এগুলো কপট, এগুলো কপট বুদ্ধি। আরে বড় বড় মুনি ঋষিদের ভুল হয়, ভুল হতেই পারে, কিন্তু ভুল যখন সংশোধন করা হয় সেটিকে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে বৈষ্ণবতা, স্বীকার না করাটা কপটতা, এরা কপট ধর্ম জানেন করা। এই কুণ্ড কালে কালে একেবারে লুপ্ত হয়ে যায়, সম্ভবত এই কার্তিক মাসে এই সময়ে শ্রীমান মহাপ্রভু তিনি এসেছিলেন এই ব্রজপুরীতে। তিনি ব্রজ দর্শন করতে করতে আরিড গ্রাম, বর্তমান নাম আড়িং, গোবর্ধন থেকে মথুরা যাওয়ার পথে, এই আড়িং গ্রামে মহাপ্রভু এলে পর তখন প্রভুর মনে হচ্ছে যে আমার সেই কুণ্ড এবং আমার সেই প্রিয়া রাধারানীর কুণ্ডোদ্বয় তো এই দক্ষিণ পাশ, দক্ষিণ দিক, ডান দিক। মহাপ্রভু তিনি কি করলেন, তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কৈল স্নান, আড়িন গ্রাম থেকে তিনি এলেন রাধাকুণ্ডে। কিছুই নেই, এই যে আমরা শ্রবণ করলাম রঘুনাথ দাস গোস্বামীর কথা, এটা তো মহাপ্রভুর আরো কিছু পরে, অনেক পরে। তো তিনি যখন এলেন যে তীর্থ তো লুপ্ত প্রায়, এবং আমার সেই কুণ্ড, আমার সেই রাধারানীর কুণ্ড তো এখানে, তাহলে সেখানে যাওয়া যাক। তিনি এলেন রাধাকুণ্ডে, এসে কি দেখছেন, সর্বজ্ঞ ভগবান, তিনি সবকিছুই জানেন। দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কৈল স্নান, ধানের চাষ হয়েছে, কুণ্ড নেই, কালে কালে মাটিতে পরিপূর্ণ হয়ে ধান চাষ আরম্ভ হয়েছে। মহাপ্রভু তিনি সেই অল্প অল্প জল রয়েছে ধান্য ক্ষেত্রের মধ্যে তিনি স্নান করুন। কুণ্ডেরও মাধুরী যেন রাধারও মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা, চৈতন্য চরিতাম। কুণ্ডের মাধুরী যেন রাধারও মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা। রাধা কুণ্ড এবং রাধারানীর কৃপা দুটোই বরাবর, একেবারে সমান সমান। তা মহাপ্রভু তিনি স্নান করে প্রেমাবিষ্ট হয়েছে, এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ডলীলা স্মরণীয়া। কুণ্ডে স্নান করে মহাপ্রভুর মধ্যে প্রেম উৎপন্ন হয়েছে, প্রেমাবিষ্ট, প্রেমে আবিষ্ট হয়েছেন। আর তীরে, কুণ্ড তীরে, রাধারানীর কুণ্ড তীরে নৃত্য করে কুণ্ডলীলা স্মরিয়া, পূর্বের সেই এই যে আদিবরাহ পুরাণের যে প্রসঙ্গ আমরা শ্রবণ করলাম, তা চিন্তা করে তিনি কুণ্ড তীরে নৃত্য করতে লাগলেন। রাধাকুণ্ডের মৃত্তিকা দিয়ে তিলক শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি সাক্ষাতে করে দেখিয়েছেন। এর আগেই তো, এর পূর্বে যে সমস্ত বৈষ্ণবরা ছিলেন, ভক্তেরা ছিলেন, তারা গোপী চন্দন দিয়েই করতেন। গোপী চন্দনই প্রসিদ্ধ, যে গোপী চন্দনে তিলক করা যাবে না এমন কোনো কথা শাস্ত্রে বলেন। হরিভক্তি বিলাস আদি গোপীচন্দনের কথাই উল্লেখ করেছে। কিন্তু শ্রীমান মহাপ্রভু তিনি কি করলেন, তিনি নিজে রাধাকুণ্ডের রজে তিলক করলেন। কুণ্ডেরও মৃত্তিকা লইয়া তিলক করিল শ্রীমান চৈতন্য দেব, তিনি রাধারানীর কুণ্ডের মৃত্তিকা মানে মাটি মানে রজ দিয়ে তিনি দাদো সঙ্গে তিলক করলেন। ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল, চৈতন্য চরিতামৃত। সাথে ভট্টাচার্য মহাশয় ছিলেন প্রভুর সেবক, তাকে বললেন তুমি আরো কিছু রজ অর্থাৎ রাধাকুণ্ডের মৃত্তিকা নিয়ে চলো, আমি নৃত্যপতি রাধারানীর কুণ্ডের রজে নৃত্য তিলক করব। তাই যে সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান, চৈতন্য চরিতাম। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন রাধাকুণ্ডে যিনি একবার স্নান করেন তাকে, সেই ভক্তকে রাধা সম প্রেম দান করেন শ্রীকৃষ্ণ। এত মহিমা, যে কোনো সময় স্নান করলেই তার ফল। আর তিথিতে একটু বিশেষ কথা, লঘু ভাগবতামৃতের উত্তরখণ্ডে বর্ণনা করেছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্ব গোপীষু সেবয়িকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। লঘু ভাগবতামৃতে বলছেন, শ্রীমতী রাধারানী যেরূপ শ্রীকৃষ্ণের প্রিয়া প্রিয়, তাদৃশ্য কুণ্ড প্রিয়। বলছেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে রাধারানী যত প্রিয়, ঠিক রাধা কুণ্ড শ্রীকৃষ্ণের কাছে রাধারানী সমতুল্য প্রিয়। তাই তো শ্রীমান মহাপ্রভু তিনি চিন্তা করছেন যে আমার রাধারানীর কুণ্ড, তাই তিনি নিজের অঙ্গে লাগাতে লাগ। প্রেম স্বরূপা শ্রীমতী রাধারানী, এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু হয়েছিলেন কেন? অনেকে বলেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য, ঠিক আছে, ও তো ভগবান ইচ্ছা করলেই পারতেন। একটি বাংলা শব্দ বলে না, বিনা লাভে কেউ তুলোও বহন করে না। হোক ভগবান, কিন্তু ভগবানেরও স্বার্থ ছিল যে এই গোপীগণ তারা আমাকে এত ভালোবেসে কি আনন্দ লাভ করে। এই ব্রজের গোপীরা রাধারানী আদি তারা নিজেদের মান সম্মান সামাজিকতা লজ্জা ছেড়ে তারা আমার উপাসনা করে। আমি তাদেরকে পরীক্ষা করার জন্য কত প্রকার ভাবে তাচ্ছিল্য করি, তথাপি তারা আমাকেই চায়। তাহলে তারা আমাকে দেখে আমার উপাসনা করে আমার কথা চিন্তন করে আমার কথা বলে কি সুখ পায়, এটা আমাকে আস্বাদন করতে হয়। তাই তো শ্রীমান চৈতন্যরূপে তিনি অবতীর্ণ হয়ে ব্রজ প্রেম ব্রজ গোপী প্রেম রাধারানীর প্রেম কি দৃশ্য, কেমন আনন্দ, সেটা অনুভব করার জন্যই তিনি ভক্ত রূপে অবতীর্ণ হয়ে তিনি রাধা প্রেমকে আস্বাদন করেছিলেন গম্ভীরাতে বসে বসে। এই গোপীরা আমাকে আমার মধ্যে এমন কি আনন্দ পায়, সেটা আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণই চৈতন্যদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। আনুষঙ্গিক অনেক কিছু হয়, একসাথে কার্য প্রভু করেন পাঁচ সাত, প্রভু একসাথে অনেক কার্যই সাধন করে নেন। তাই শ্রীমতী রাধারানী যেরূপ শ্রীকৃষ্ণের প্রিয়, তাদৃশ কুণ্ড প্রিয়। এই কুণ্ডে যে একবার স্নান করেন ভগবান শ্রীকৃষ্ণ রাধা সম প্রেম তাকে প্রদান করে। শ্রীমান মহাপ্রভু তিনি স্নান করে যখন কুণ্ড তীরে নৃত্য করছিলেন, অল্প অল্প দূরে দূরে কিছু ব্রজবাসীরা ছিল, তারা বলছেন এই দিব্য স্বর্ণকান্তি যুক্ত মহাপুরুষ কে, যার অঙ্গে জ্যোতি একেবারে উজ্জ্বল, একেবারে শুদ্ধ স্বর্ণের ন্যায় কেই নি। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। সমস্ত ব্রজবাসীরা গ্রামের লোকেরা তারা বিস্ময় হয়ে আশ্চর্যান্বিত হয়ে দেখছেন কেই মহাপুরুষ যে তিনি রাধা কুণ্ডের স্তব স্তুতি করছেন। এই রাধা কুণ্ডের মহিমা বর্ণন করে সমাপ্ত করা যায়, অনেক মহিমা। তো অত বক্তব্য বিষয় হচ্ছে আজ হচ্ছে অহোই অষ্টমী বা বহুলা অষ্টমী, আর কুণ্ড আবির্ভাব, যে রাধারানী এবং শ্রীকৃষ্ণ যে কুণ্ড উৎপন্ন করেছিলেন প্রাকট্য তিথি সেটা এটা নয়, সেটা হচ্ছে চৈত্র পৌর্ণমাস্যম অরিষ্টবধ। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে কুণ্ডোদ্বয়ের আবির্ভাব হয়েছিল এবং ওই দিনেই অরিষ্ঠাসুরকে ভগবান বধ করেছে। তদ্দ আমাদের রাধাকুণ্ড প্রসঙ্গে আমরা যৎকিঞ্চিত শ্রবণ করলাম। আগামী দিন থেকে আমরা যেমন ধারাবাহিক রূপে শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত শ্রবণ করে আসছি, সেটাই শ্রবণ করব। সুতরাং সংক্ষেপ আকারে রাধারানীর কুণ্ডের সম্পর্কে শ্যামকুণ্ডের প্রসঙ্গে আমরা যৎকিঞ্চিত শ্রবণ করলাম, আর অন্ধকার দিনের হরিকথার বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী রাধা কুণ্ড কি জয়। শ্রী শ্যাম কুণ্ড কি জয়। বহুলা অষ্টমী কি জয়। শ্রী বৃহৎ ভাগবতামৃত কি জয়। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কি জয়। দামোদর ব্রত কি জয়। শ্রী ব্রতকারী সমস্ত ভক্ত বৃন্দ কি জয়। আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।